শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمسلمين تضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান সম্পর্কে ইহুদিবাদে ইসরায়েলের হিসাব নিকাশে ভুল রয়েছে, তাদেরকে সে ভুল বুঝিয়ে দিতে হবে বলে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। যে কোনো হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করলেন ইরানের প্রেসিডেন্ট। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইরান সীমারেখা মানবে না বলে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব। ভারতের পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা থাকবে না বলে হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, ইহুদিবাদে ইসরায়েল দুই রাত আগে একটা দোষ করেছে। এক্ষেত্রে ইরানি জাতির শক্তি, ইচ্ছা, উদ্যম এবং উদ্যোগ উদ্ভাবনের বিষয়টি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বাহিনী শহীদদের পরিবারের একদল সদস্য আজ সকালে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে গেলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদীদের সামনে শক্তি তুলে ধরার মান ধরন কেমন হবে সে বিষয়টি আমাদের কর্মকর্তারা নির্ধারণ করবেন এবং দেশ ও জাতির জন্য যা কল্যাণকর তা করবেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরানের ব্যাপারে ইহুদিবাদীরা ভুল হিসাব নিকাশের মধ্যে রয়েছে। তারা ইরানকে চেনে না। ইরানের জনগণের শক্তি, সামর্থ্য, ইচ্ছা, উদ্যম এবং উদ্যোগ উদ্ভাবন এখনও ঠিকমতো বুঝতে পারেনি তারা। আমাদের পক্ষ থেকেই এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা ও লেবাননে যা করছে তা নৃশংসতম যুদ্ধ অপরাধ। যুদ্ধ একটা কঠিন বিষয়, তবে নিয়ম, আইন এবং সীমা পরিসীমা রয়েছে। এটা এমন নয় যে কেউ যখন কারো সাথে যুদ্ধ করবে তখন সে সব সীমা লঙ্ঘন করবে। তিনি ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গাজা এবং লেবাননে অপরাধ যজ্ঞ বন্ধ করতে গোটা বিশ্বকেই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিকৃষ্ট ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক জোট গঠন করতে হবে। ইহুদিবাদী ইসরায়েল সবচেয়ে নৃশংস যুদ্ধ অপরাধ করছে, ইরানের সর্বোচ্চ নেতা বলেন। ইহুদিবাদী ইসরায়েলকে সামান্যতম সাহায্য করাও সবচেয়ে নিন্দনীয় এবং সবচেয়ে বড় পাপ। শনিবার ভোর রাতে ইরানের সামরিক অবস্থানগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহত সৈন্য সংখ্যা চারজনে পৌঁছেছে। প্রাথমিকভাবে এই সংখ্যা দুইজন বলে ঘোষণা করা হয়েছিল। ইরানের সেনাবাহিনী শনিবার দুপুরে এক বিবৃতিতে জানিয়েছিল, দেশের নিরাপত্তা রক্ষা এবং জাতীয় স্বার্থের ক্ষতি রোধ করতে গিয়ে তারা দুই সেনা সদস্যকে হারিয়েছে। পরে রাতে আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় আহত অপর দুই সেনা সদস্য চিকিৎসারত অবস্থায় শাহাদাত বরণ করেন। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, এলম ও খুজিস্তান প্রদেশের পাশাপাশি তেহরান প্রদেশের বাইরে মোতায়েন কিছু রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় ইরানের কয়েকটি রাডার ব্যবস্থার সামান্য ক্ষতি হয়েছে, যেগুলোর একাংশ এরই মধ্যে মেরামত করা সম্ভব হয়েছে এবং বাকিগুলো মেরামতের কাজ চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের জনগণ তাদের দেশের বিরুদ্ধে যে কোনো হামলার নির্ভীক ও প্রজ্ঞাপূর্ণ জবাব দেয়। তিনি আজ নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডক্টর পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুদের জানা উচিত যে ইরানের যোদ্ধা জাতি তাদের ভূখণ্ড রক্ষায় নির্ভীক চিত্তে দণ্ডায়মান এবং বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো বোকামির জবাব দেয়। ইরানের তিনটি প্রদেশের কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসী হামলা চালানোর একদিন পর তিনি এ সতর্কবাণী উচ্চারণ করলেন। ইরানের সেনাবাহিনী বলেছে, হামলায় তাদের চার সেনা সদস্য শাহাদাত বরণ করেছেন। যেসব সৈনিক মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে, প্রেসিডেন্ট ডক্টর পেজেশকিয়ান তাদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পরিবারবর্গ, সেনাবাহিনী ও ইরানি জনগণকে শোক ও সমবেদনা জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, নিজের জাতীয় স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে তেহরান কোনো সীমারেখা মেনে চলবে না। ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমার মনে হয় আমরা এরই মধ্যে একথা প্রমাণ করতে পেরেছি যে আত্মরক্ষার ক্ষেত্রে আমরা কোনো সীমারেখা মেনে চলি না। আমরা একথা সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনের আট বছর ব্যাপী আগ্রাসনের সময় এবং সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বাহিনীর শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রমাণ করেছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে, একথা প্রমাণ করেছে যে দেশের জনগণকে রক্ষা করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী যুব দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা 11:30 রাজধানীর শেরেবাংলানগরে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা এর আগেও বলেছিলাম, গণ অভ্যুত্থানের ফসলকে ঘরে তোলার জন্য ছাত্র জনতার বিপ্লবকে সংহত করতে হবে, সেজন্যে জাতীয় ঐক্য ছাড়া কোনোরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ বিষয়টি সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত বলে আমরা মনে করি। তার জন্যে বেশি প্রয়োজন অতি দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশের গত তিনটি জাতীয় সংসদে নির্বাচিত সব সংসদ সদস্য এবং নির্বাচনে নিয়োজিত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং আইনের সংশ্লিষ্ট ধারায় অনুসন্ধান কার্যক্রম শুরু করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন, দুদকের চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, 2014 সালের নির্বাচনে 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে আরও বলা হয়েছে, 2018 সালে রাতের অন্ধকারের নির্বাচনে আর 2024 সালে নিজেদের ভেতরে পাতানো নির্বাচন হয়েছিল, যেখানে প্রায় সব সংসদ সদস্য ফ্যাসিস্ট হাসিনার পছন্দের বা তার আজ্ঞাবহ লোক ছিলেন। রাষ্ট্র সংস্কার করতে হলে পতিত সরকারের গত 15 বছরের হওয়া নির্বাচনসহ সব অপকর্ম সংগঠনকারী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে কলকাতায় এসেছেন তিনি। আজ বনগাঁও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি অনুষ্ঠানে 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন। তিনি বললেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে কথা বলেন। পেট্রোপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করার সময় তিনি বলেন, গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে অনেক কাজ করেছেন। বাংলার মানুষের কিছু দাবি আছে, কিন্তু চিন্তা নেই, 2026 সালের নির্বাচনের পর সেই দাবি মিটিয়ে দেবে বিজেপি সরকার। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উচ্চমানের কার্যকারিতার কারণে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো এদেশের আকাশ সীমায় অনুপ্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এক বিবৃতিতে এটি আরও বলেছে, শনিবার ভোর রাতের ইসরায়েলি হামলার সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো শনিবার ভোর রাতে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানে হামলা চালাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরাকে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাদের জন্য বরাদ্দ করা আকাশ সীমা ব্যবহার করেছে। এগুলো ইরানের সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে বসে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে সংঘাত বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি একটি পূর্ণ মাত্রার যুদ্ধ প্রতিহত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোরও আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েল শনিবার ভোর রাতে ইরানের 3 প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে আগ্রাসী হামলা চালানোর পর গুতেরেস এ উদ্বেগ প্রকাশ করলেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিচ এক বিবৃতিতে একথা জানান। তিনি বলেন, গুতেরেস সকল পক্ষকে সব ধরনের সামরিক তৎপরতা, বিশেষ করে গাজা ও লেবাননের সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব সংঘাত সংঘর্ষ এড়িয়ে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইয়েমেন, মালয়েশিয়া, পাকিস্তান এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক পৃথক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইরানের উপর ইসরায়েলি সামরিক আগ্রাসন সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে থাকছে একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ইরাক, ইয়েমেন, মালয়েশিয়া, পাকিস্তান, ওমান সহ বিভিন্ন দেশ ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর ইহুদিবাদী ইসরায়েলি সামরিক আগ্রাসন সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। সৌদি আরব ওই আগ্রাসী হামলার নিন্দা জানায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব সমাজের প্রভাবশালী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়। ইরানে হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চলমান আঞ্চলিক উত্তেজনায় নিরাপত্তা ও স্থিতিশীলতায় বড় রকমের প্রভাব ফেলবে এই ঘটনা, এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমিরাত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ের সংযমকে গুরুত্ব দিচ্ছে, ঝুঁকি এবং যুদ্ধ আরও ছড়িয়ে পড়া এড়াতে প্রজ্ঞার পরিচয় দিতে আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসেছে, দেশটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানাচ্ছে। ওই হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করে মালয়েশিয়া। ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে পশ্চিম এশীয় অঞ্চলে সংঘাতের বিস্তার ঘটতে পারে এবং আরও বড় রকমের সংকট সৃষ্টি করতে পারে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলা ইরানের সার্বভৌমত্ব সহ জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরাক বলেছে, দায়ী মুক্তির সঙ্গে মধ্যপ্রাচ্যে নগ্ন হামলা চালিয়ে দখলদার জায়নবাদীরা অব্যাহতভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে। এখন তারা ইরানে টার্গেট করেছে। এসব হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার নিন্দা জানান ইরাকের সরকারি মুখপাত্র বাসিম আলওয়াদি। দেশটির প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা ও লেবাননে বারবার যুদ্ধবিরতির আহ্বানে অটল আছে ইরাক। ওমান এই হামলাকে ইরানের সার্বভৌমত্বকে নগ্নভাবে লঙ্ঘন করা হয়েছে বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের বিমান হামলা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে। উত্তেজনা প্রশমন, সংঘাত কমিয়ে আনার যেসব প্রচেষ্টা নেওয়া হয়েছে এতে তাকে খর্ব করবে এবং সহিংসতাকে আরো উস্কে দেবে। আগ্রাসীদের থামাতে কার্যকর ভূমিকা নিতে তারা আরো একবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। গাজায় যুদ্ধরত প্রতিরোধ আন্দোলন হামাস ইরানের বিরুদ্ধে জায়নবাদীদের আগ্রাসনের নিন্দা জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, আমরা মনে করি এই হামলার মধ্য দিয়ে মারাত্মকভাবে ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও জনগণের নিরাপত্তাকে টার্গেট করে উত্তেজনা ছড়িয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে এসব মানুষের উপর আগ্রাসনের জন্য তারা পুরোপুরি দায়ী। এদিকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইসরায়েলি আগ্রাসনের সমর্থনে বক্তব্য রেখেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র সিন সাবের বলেছেন, আমরা ইরানের প্রতি আহ্বান জানাই ইসরায়েলি হামলা বন্ধ করতে, যাতে এই লড়াইয়ের ধারাবাহিকতা আরও ছড়িয়ে না পড়ে। ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটা তার আত্মরক্ষার কৌশল।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn,
এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরান সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েলের হিসাব নিকাশে ভুল রয়েছে, তাদেরকে সে ভুল বুঝিয়ে দিতে হবে বলে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। যে কোনো হামলা জবাব দেওয়ার অঙ্গীকার করলেন ইরানের প্রেসিডেন্ট। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইরান সীমারেখা মানবে না বলে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে অন্তর্বর্তী সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব। এবং ভারতের পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা থাকবে না বলে হুঁশিয়ারি। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিসসালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক অনুষ্ঠান শেষ ত্রাণকর্তার এ সপ্তাহ পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা।
গত কয়েক পর্বের আলোচনায় আমরা ইমাম মাহদি আলাইহিস সালামের তথা মানব জাতির শেষ ত্রাণকর্তার অদৃশ্য থাকার যুগ শেষ হওয়ার প্রত্যাশী তথা তাঁর জন্য প্রকৃত অপেক্ষমানদের দায়িত্ব ও কর্তব্যের কিছু ফিরিস্তি বা তালিকা দিয়ে সেসবের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এমন ব্যক্তিদের হতে হবে জ্ঞানী, সচেতন ও দূরদর্শী। ইমাম মাহদির প্রকৃত সহযোগী ও সহকারী হওয়ার মতো যোগ্যতা নিয়ে প্রথমে এই ধরনের ব্যক্তি নিজের পরিবার ও এরপর আশেপাশের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে এবং সর্বশেষে সমাজকেও ইমাম মাহদির আদর্শ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেন। ইমাম মাহদির উজ্জ্বল ব্যক্তিত্ব, তাঁর দয়া ও পরিত্রাণমূলক ও সংস্কারমূলক লক্ষ্যগুলো তারা তুলে ধরেন অন্যদের কাছে।
পবিত্র ও খোদাই বিশ্বাসগুলো যারা তুলে ধরেন তাদেরকে প্রথমেই টার্গেটভুক্ত লোকদের ব্যক্তিত্ব, মন মানসিকতা ও চিন্তাভাবনা সম্পর্কে জানতে হবে। অন্যদিকে তারাও এই প্রচারকদের খোদা সচেতনতা, কল্যাণকামিতা ও সততাকে যদি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখেন তাহলে এইসব ব্যক্তি বিশ্বাস প্রচার করা স্বাভাবিকভাবেই অনেক সহজ হয়ে পড়ে এবং এইসব বিশ্বাস সহজেই অন্যদের কাছে গ্রহণযোগ্য হয়। নিজ পরিবার, আত্মীয় স্বজন ও গোত্রের ব্যক্তিরা আমাদের অতি পরিচিত, ঘনিষ্ঠ ও মজবুত সম্পর্কের বন্ধনে আবদ্ধ। ফলে বন্ধু বান্ধব এবং সহকর্মী সহ এই শ্রেণীর সবাইকে নিয়ে প্রশান্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা সমাবেশ বা পারিবারিক সমাবেশের আয়োজন করে ইমাম মাহদির আদর্শ ও শিক্ষা তুলে ধরা যায়। এদের মধ্যে অনেকেই হয়তো ইমাম মাহদির অস্তিত্বে বিশ্বাসী, ফলে তাদের এই বিশ্বাসকে জোরদার করার এবং তাদেরকে প্রকৃত অপেক্ষমান হওয়ার ও ইমাম মাহদির আদর্শের প্রচারক বা সহযোগী হওয়ার বাস্তব যোগ্যতা অর্জনের জন্য উৎসাহ দিতে হবে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিস সালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
সামাজিক পর্যায়ে এসে মাহাদিবাদের কর্মীদেরকে গোটা সমাজকে উদ্দীপ্ত করার জন্য সক্রিয় হতে হবে। ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুসলমান তার মুসলিম ভাইদের ও এমনকি অমুসলিম ভাইদেরও অবস্থা ও পরিণতির ব্যাপারে দায়িত্বশীল। সৎ কাজের আদেশ ও অসৎ বা অপছন্দনীয় কাজে নিষেধের ইসলামের নীতি একটি সামাজিক দায়িত্ব। পবিত্র কোরআন সব ধরনের সৎ কাজে ও সত্যের পথে লড়াইয়ে পরস্পরকে সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ বা সমন্বয় করতে বলেছে মুসলমান হিসেবে। মুসলমানরা যে পরস্পরের ব্যাপারে দায়িত্বশীল সে প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যে ব্যক্তি তার রাত কাটিয়ে সকাল কৌলো মুসলমানদের বিষয়ে কোনো চিন্তাভাবনা ছাড়াই সে প্রকৃত মুসলমান নয়।
অন্য কথায় মাহদিবাদের প্রচার ইসলামের অন্যতম প্রধান বা মৌলিক ও মানবীয় বিষয় এবং তা অন্যতম প্রধান সামাজিক দায়িত্ব। অবশ্য সমাজের সব শ্রেণীর মানুষের চিন্তাভাবনা এবং বিশ্বাস এক ধরনের নয়। ইমাম মাহদি আলাইহিসসালাম এসে বিশ্বকে যে সব ধরনের জুলুম ও বৈষম্য থেকে মুক্ত করবেন মুসলিম দেশগুলোর জনগণের সম্পর্কে মোটামুটি অবহিত। তাই ইমাম মাহদির অনুরাগীদের উচিত মুসলমানদের এ সংক্রান্ত বিশ্বাসকে জোরদার করা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই বিশ্বাসের প্রয়োগকে গতিশীল করা। কারণ অনেকেই ইমাম মাহদির আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা রাখেন না এবং অনেকের কাছে ব্যক্তি ও সমাজ জীবনে এই বিশ্বাসের তেমন কোনো গুরুত্ব নেই।
আমাদের মধ্যে অনেকে আছেন যারা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নানা সংকটের শিকার হওয়া সত্ত্বেও এইসব সংকট সমাধানের চাবি এবং সব দল ব্যক্তি বা দেশগুলোর হাতে রয়েছে বলে মনে করেন। যাদের এসব ক্ষেত্রে কোনো সদিচ্ছা নেই এবং এইসব সংকটের মূলোৎপাটনের ক্ষমতাও তাদের নেই। মাহদিবাদী সংস্কৃতি রয়েছে নানা দিক ও লক্ষ্য। ইমাম মাহদির অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে জানা, তাঁর অদৃশ্য বা গোপন থাকার রহস্য এবং তাঁর বিশ্ব বিপ্লবের লক্ষ্যগুলো জানা এইসব লক্ষ্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এসব বিষয়ে আলো দেওয়ার আগে জনগণকে অবশ্যই এটা বোঝাতে হবে যে মানব জাতির একজন চূড়ান্ত বা শেষ ত্রাণকর্তা আছেন যিনি সব অবিচার অনাচার ও বৈষম্য দূর করবেন এবং এই অতি বড় দায়িত্ব মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত ইমাম মাহাদির উপর ন্যস্ত রয়েছে। মাহাদিবাদের প্রচারকদের জন্য ইমাম মাহাদির অসাধারণ নানা মহতি গুণ যেমন খোদা সচেতনতা, দয়া, বিচক্ষণতা, সাহসিকতা, প্রজ্ঞা, দূরদৃষ্টি ইত্যাদির সম্পর্কেও পুরোপুরি পরিচিত হওয়া জরুরি।
ইমাম মাহদির ব্যক্তিত্ব ও লক্ষ্যগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা জনগণের কাছে তুলে ধরা জরুরি। যে কেউ এ প্রশ্ন করতেই পারেন যে কেন ইমাম মাহদি গোপন করে রাখছেন নিজেকে এবং কখন তিনি সবার সামনে আত্মপ্রকাশ করে বিপ্লব শুরু করবেন। মাহদির জন্য অপেক্ষমান এবং ওনার অনুরাগীদের উচিত এইসব প্রশ্নের যথাযথ উত্তর দেয়া। তাদের বোঝাতে হবে যে ইমাম মাহদিকে জালিম শক্তিগুলোর অনিষ্ট থেকে দূরে থাকতে হবে এবং তিনি এমন সময় আসবেন যখন অবিচার আর ধ্বংসযজ্ঞের সর্বোচ্চ মাত্রায় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে এবং মানুষকে অত্যন্ত মনে প্রাণে তথা পরিপূর্ণ আন্তরিক চিত্তে ইমাম মাহদির উপস্থিতির প্রত্যাশী হতে হবে। ইমাম মাহদি ঠিক কখন আসবেন তা একমাত্র মহান আল্লাহ জানেন, কিন্তু এটা সুস্পষ্ট যে মানুষ যদি ধার্মিকতা, আধ্যাত্মিকতা, মানবপ্রেম, জুলুম বিরোধিতা, দূরদৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে অগ্রসর ও প্রস্তুত থাকে তাহলে ইমাম মাহদির আগমনের সম্ভাবনা খুবই বেড়ে যাবে।
আপনি যখন অন্যদেরকে ইমাম মাহাদির আদর্শের দিকে আহ্বান জানাবেন, তখন আপনাকেও হতে হবে আচার আচরণে, নীতি নৈতিকতায় ও মহতির সব গুণে আদর্শস্থানীয়, এবং আপনাকে হতে হবে দারিদ্র, দুর্নীতি, বৈষম্য, যৌন অনাচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, সংকীর্ণতা ও অবিচারের বিরুদ্ধে তথা আল্লাহর কাছে অপছন্দনীয় সব বিষয়ের বিরুদ্ধে সংগ্রামের অগ্রসেনা, যাতে সমাজে এসব বিষয় সর্বনিম্ন পর্যায়ে কমে আসে। আর অত্যন্ত কঠিন এই লড়াইয়ে এ ধরনের সব সৎ ও সত্যপন্থীদেরকে হতে হবে সুসংঘবদ্ধ। তা না হলে ক্ষমতা ও সম্পদের অধিকারী ব্যক্তিরা এবং তাদের প্রচার মাধ্যমগুলো সত্যের তথা মাহদির আদর্শকে কখনো অগ্রসর হতে দেবে না। তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি আল ইসলামের তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। জীবনযাপনের ইসলামী পদ্ধতি ও দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
আসলে বন্ধুত্ব গড়ে তোলার প্রাথমিক যোগ্যতা হল ব্যক্তিত্ব এবং আত্মপরিচয়। নিজস্ব পরিচিতি গড়ে উঠলে সমাজ এবং আশেপাশের লোকজনের সঙ্গেও সম্পর্ক তৈরি হয়। গত আসরেও আমরা বলেছি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যেন সঠিক মানদণ্ডে বিচার করা হয়। সঠিক মানদণ্ড হল ঐশী মানদণ্ড।
কুরআনের মানদণ্ডে বন্ধুকে যাচাই বাছাই করে চিনে নিতে হবে। কারণ হল স্থায়ী বন্ধুত্ব ইমানদারদের মধ্যেই গড়ে ওঠে। ইমানদারের বন্ধুত্ব কেবল এই পৃথিবীতেই নয়, পরকালেও অটুট থাকতে পারে। পবিত্র কোরআন এ প্রসঙ্গে বলেছে, কিয়ামতে সব বন্ধুই পরস্পরের শত্রুর মতো থাকবে, শুধুমাত্র মুত্তাকিরা ছাড়া, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে চলেছে পৃথিবীতে। বন্ধুত্বের নীতি হল একজন আরেকজনকে প্রয়োজনীয় কাজকর্মে সাহায্য সহযোগিতা করবে। তবে এই সাহায্য যদি আল্লাহর সন্তুষ্টির বিপরীতে যায়, তাহলে ধরে নিতে হবে ওই সাহায্য তাকে বিচ্যুতি ও ধ্বংসের দিকে ধাবিত করতেই করা হয়েছে। এ প্রসঙ্গে আমরা আজকের আসরেও কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক।
বন্ধুত্বের বাড়িয়ে দেওয়া হাত যদি আল্লাহর সন্তুষ্টির বিপরীতে যায়, তাহলে ধরে নিতে হবে ওই সাহায্য তাকে বিচ্যুতি ও ধ্বংসের দিকে ধাবিত করতে পারে। পবিত্র কোরআনে কিয়ামতে অত্যাচারী জালেমদের কথা বর্ণনা প্রসঙ্গে ইঙ্গিতে বলা হয়েছে যে বন্ধু নির্বাচনে সেদিন তারা যার পর নায় ব্যথিত ও দুঃখিত হবে। সূরা ফুরকানের 27-29 নম্বর আয়াতে বলা হয়েছে, জালেম অর্থাৎ মুশরিকরা সেদিন আক্ষেপ করে নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, হায় যদি আমি রাসূলের সহযোগী হতাম, হায় আমার দুর্ভাগ্য, হায় যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তার প্ররোচনার কারণে আমার কাছে আসা উপদেশ আমি মানিনি। মানুষের জন্যে শয়তান বড়ই বিশ্বাসঘাতক প্রমাণিত হয়েছে।
সর্বোপরি সামাজিক সম্পর্কের বিচিত্র উপায় ও পদ্ধতি উপস্থাপন করা হয়েছে। কল্যাণ ও উপকার করাও একটি উপায়। এর ফলে বন্ধুত্ব দৃঢ়তা পায় এবং কল্যাণকারীর প্রতি অন্যদেরও সুদৃষ্টি আকৃষ্ট হয়। সামান্য হাসিও সম্পর্ক সেতু নির্মাণে সহযোগিতা করে এবং আলোচনার পথ খুলে দেয়। কাউকে কাছে আসার সুযোগ দিতে এই মৃদু হাসিটুকুই যথেষ্ট। হাত মেলানো, সালাম করা এবং প্রথম সাক্ষাতে হাসি মুখে কথা বলা ইত্যাদি সম্পর্ক তৈরির ক্ষেত্র সৃষ্টি করে। পবিত্র কুরআন অন্যদের সঙ্গে সুন্দর ও ইতিবাচক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে এই পদ্ধতিকেই সঠিক বলে বর্ণনা করেছে।
সালাম দিয়ে হাসি মুখে হাত মেলানোর মধ্য দিয়ে সম্পর্ক তৈরির ব্যাপারে কোরআন অনুপ্রাণিত করেছে বলে আমরা বলেছিলাম। সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে বলা হয়েছে,
ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম।
হে নবী, সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। তুমি অসৎ কাজকে সেই নেকি দ্বারা নিবৃত্ত করো যা সবচেয়ে ভালো, তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বন্ধুত্ব গাঢ় করার ক্ষেত্রে উপহার আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ উপায়। দুই পক্ষের মাঝে এর মাধ্যমে আন্তরিকতা এবং মহব্বত বেড়ে যায়। উপহারের মাহাত্ম্য হল দুই পক্ষের মনের ভেতর যত দূষণ আছে, যত পঙ্কিলতা আছে, অনিষ্ট চিন্তা আর রূঢ়তা আছে, সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এ কারণেই ধর্মীয় শিক্ষায় দেখা যায় বন্ধুদের মাঝে পারস্পরিক সন্তুষ্টি ও আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে উপহার সামগ্রী বিনিময় করার জন্য ব্যাপকভাবে অনুপ্রাণিত করা হয়েছে।
তবে হ্যাঁ, মনে রাখতে হবে উপহার সামগ্রী নিয়ে যেন কোনো রকম হীনমন্যতায় ভুগতে না হয়। হীনমন্যতা বলতে বোঝানো হচ্ছে উপহার সামগ্রী খুব দামি না হলে কিভাবে দেয়া হবে এ ধরনের চিন্তা করা। না, উপহার উপহারই, সেটা দামি হোক কিংবা কম দামি, তাতে কিচ্ছু যায় আসে না। উপহার দেয়া মানে হলো বন্ধুকে মনে রাখা। সব বন্ধু তো অর্থনৈতিক দিক থেকে সমান নয়, সুতরাং যে যার সামর্থ্য অনুযায়ী উপহার বিনিময় করবে, এক্ষেত্রে কোন রকম লজ্জা কিংবা হীনমন্যতার অবকাশ নেই।
বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যেসব উপায় ও পন্থার কথা আমরা বললাম সবই খুব গুরুত্বপূর্ণ। এসব উপায় আন্তরিকতার সঙ্গে এবং যথাযথ নৈপুণ্যের সঙ্গে প্রয়োগ করতে হবে। সেই যোগ্যতা আল্লাহ আমাদের দান করুন, এই প্রত্যাশা রইল। শ্রোতাবন্ধুরা যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের আরেকটি নাম করা প্রদেশ কোহগিলুয়ে ও বুয়ের আহমাদের দিকে। এই প্রদেশের প্রধান শহর ইয়াসুজ শহর দেখার পর গিয়েছিলাম সিসাক্ত শহরের দিকে। প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের বেহেস্ত খ্যাত সিসাক্ত শহর। সিসাক্ত নামকরণের পেছনের গল্পটিও শুনিয়েছিলাম আপনাদের। সিসাক্ত হল দেনা উপত্যকার প্রধান শহর। চেশমে মিশি ঝর্ণা বিজান গার্দানে দেখার পর তুফ এবং তগি ঝর্ণাও দেখেছি আমরা।
দাস্তাক নামের একটি ফরেস্ট এলাকাও রয়েছে এখানে। সিসাক্ত শহর থেকে পশ্চিম দিকে দেনা উপত্যকায় এটি অবস্থিত। আমরা আরও দেখেছি এখানকার কুহগল হ্রদ। এই অঞ্চলের পর্যটক আকর্ষণীয় একটি স্পট হল কুহগল হ্রদ। এই এলাকার সৌন্দর্যে যে কেউ বিমোহিত না হয়ে পারে না। সে কারণেই মোটামুটি সারা বছর ধরেই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এসব হ্রদ কুহগল সবুজ শ্যামল অঞ্চলের বেশ উঁচুতে অবস্থিত। এ কারণে শীতকালের বৃষ্টি কিংবা তুষারপাতে তো বটেই, বিশেষ করে বসন্তেও হ্রদগুলো জল টইটম্বুর থাকে। তবে অন্য ঋতুতে সাধারণত শুকনো থাকে হ্রদ। এই হ্রদগুলোর সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে সিসাক্ত থেকে অন্তত 8 কিলোমিটার উত্তর দিকে দেনা উপত্যকার উচ্চতায়। আকাশের আয়নার মতো স্থবির, অচল, স্বচ্ছ এই হ্রদগুলোতে বরফাচ্ছাদিত পর্বত শৃঙ্গের সৌন্দর্য চিত্রের মতো মনে হয়। এ নিয়ে আজকের আলোচনা শুরু করব। আপনারা সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
হ্রদের বিশাল আয়নায় ওই দৃশ্য দেখলে চোখ আটকে যেতে বাধ্য। আর এই চিত্রটি যদি হয় বসন্তের তাহলে তো আর কথাই নেই। আপনার মন সায় দেবে না এরকম সুন্দর এবং উপভোগ্য আবহাওয়াময় কুহগল এলাকা ছেড়ে অন্য কোনো দিকে যেতে। কিন্তু তারপরও যেতে তো হবেই, এক জায়গায় থেমে থাকলে তো চলবে না। ঘুরতে হবে, ফিরতে হবে, দেখতে হবে আরও যা যা আছে এই অপূর্ব সুন্দর এলাকায়। এখানে ঝর্ণা আছে, আছে পর্বত চূড়া এবং প্রান্তরও। দেখতে দেখতে উপলব্ধি করতে হবে এগুলো শৈল্পিক সৌন্দর্য। ঝর্ণার প্রসঙ্গ উঠতেই মনে পড়ে গেল নারী ঝর্ণার সৌন্দর্যের কথা। প্রকৃতপক্ষে এই ঝর্ণাটি শহরের সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠতম ঝর্ণা। দেনা নামক সংরক্ষিত এলাকায় এই ঝর্ণাটির অবস্থান।
এই দেনা অঞ্চলে বিরল প্রজাতির প্রাণী যেমন রয়েছে, তেমনি রয়েছে দুর্লভ কিছু উদ্ভিদও। ইরানের ইকোট্যুরিজম অঞ্চলগুলোর মধ্যে এই এলাকাটি একেবারেই নজিরবিহীন। বিরল প্রজাতির কিছু পাখিও আছে এখানে দেখার মতো, যেমন হোমা। হোমা একজাতীয় ইগল পাখি। দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং ইরান সহ এশিয়ার কোনো কোনো দেশে বিরল প্রজাতির এই ইগল দেখতে পাওয়া যায়। ইরানের বন্দর আব্বাসের গেনু এবং এই দেনা অঞ্চলেও প্রচুর দেখতে পাওয়া যায় এ জাতের পাখি। এ ধরনের শিকারী পাখিগুলো সাধারণত হাড় খায়। রিল্যাক্স মুডে অত্যন্ত স্বচ্ছন্দে আরামায়েশের সঙ্গে এগুলো আকাশে ওড়ে। বছর জুড়ে এরা এক জায়গাতেই বসবাস করে এবং শীতের মাঝামাঝিতে বছরে একবারই ডিম পাড়ে, একটা কি দুটো এর বেশি নয়। বসন্তের শুরুর দিকে ডিম ফুটে বাচ্চা হয়। একটু মিউজিক বিরতি নিচ্ছি, ফিরছি খানিক পরেই, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণের এ আয়োজনে। আমরা বিরল প্রজাতির পাখির উপস্থিতি নিয়ে কথা বলছিলাম। ফার্সিতে চাকোবাক নামে আরেক ধরনের পাখি রয়েছে এই দেনা পার্বত্য অঞ্চলে। ইংরেজিতে বলে লার্ক। দেখতে অনেকটা বাংলাদেশের চড়ুই পাখির মতো, তবে একটু সাইজে বড়। আরেক জাতের পাখিও আছে এখানে, এগুলোকে ফার্সিতে বলে সাং চেশম, মানে পাথর চোখ। ইংরেজিতে বলে শ্রাইক বার্ড। এগুলো প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। বেজি কিংবা নেউল, ভোঁদড় বা উদ্বিড়াল এবং স্কোয়েরেল বা কাঠ বিড়ালি জাতীয় ছোট প্রাণীগুলো ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায় এই এলাকায়। এগুলো লেজের সৌন্দর্যের কারণে এখানকার প্রাণীগুলোকে বলা হয়ে থাকে এ প্রজাতির পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী।
সংরক্ষিত এই এলাকাটি ছাড়াও সি সাক্তের উত্তর পশ্চিমে একটি সুন্দর প্রান্তর রয়েছে, যে প্রান্তরে দেখতে পাওয়া যাবে বিচিত্র উদ্ভিদ, বৃক্ষ, ফুল আর সবুজ তৃণের গালিচা। গাছের মধ্যে রয়েছে সারি সারি ওক গাছ সহ আরও অন্যান্য প্রজাতির গাছও। এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, শেষ করার আগে এই এলাকার ঐতিহাসিক প্রসঙ্গে সংক্ষিপ্ত নজর বোলানো যাক। সি সাক্ত শহরে প্রচুর পরিমাণ ঐতিহাসিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। পুরাতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী তালে স্পিদ নামক প্রাচীন একটি টিলার উপর বেশ কিছু পুরনো তৈজস এবং ব্যবহার্য জিনিসপত্র পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে খ্রিস্টপূর্ব 1000 বছর আগের, মানে এইলামী শাসনামল থেকে শুরু করে হাখামানিশীয়, সাসানীয় এবং এমনকি সাফাবি ও কাজারি যুগের নিদর্শন এগুলো। উদাহরণ হিসেবে আবিষ্কৃত কিছু চমৎকার কলসির কথা বলা যেতে পারে। এগুলোর সৌন্দর্য ও বৈচিত্র্য, এমনকি নিকেল কাজ অনন্য সাধারণ। তো আবারও একটু বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের। তালে গালত নামে একটি টিলা আবিষ্কৃত হয়েছে এলাকায়। এখানে রয়েছে বিশাল একটি পাথুরের জায়গা। সিসাক্ত শহরের ভেতরেই রয়েছে এই অঙ্গনটি। এই জায়গাটি ইরানে ইসলাম প্রবেশের পরবর্তীকালের, মানে সালজুকি শাসনামল থেকে কাজারি শাসনামল পর্যন্ত সময়কার বলে বিশেষজ্ঞদের অভিমত। এ দুটি টিলাই, মানে তালে স্পিদ এবং তালে গালত, ইরানের জাতীয় নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তালে স্পিদ নামক গ্রামে একটি শিলালিপিও আবিষ্কৃত হয়েছে, যার আয়তন হল দৈর্ঘ্যে 46 আর প্রস্থে 52 সেন্টিমিটার। পতাভে নামের একটি প্রাচীন ব্রিজও রয়েছে এখানে দেখার মতো। বাসরের তুগিয়ান নদীর প্রভাবে এর কিছু কিছু অংশ নষ্ট হয়ে গেলেও অস্তিত্ব টিকে আছে আজও। সাসানি আমলের বাদশারা এই ব্রিজ অতিক্রম করতেন, সুতরাং ভেবেও নেওয়া যেতে পারে এই ব্রিজের সৌন্দর্যের বিষয়টি। পাথর শিল্পী এবং পাথরের ডিজাইনে কতটা পটু ছিল তখনকার দিনের শিল্পীরা, এই ব্রিজটি তার সামান্য উদাহরণ। ব্রিজটি অবশ্য পুনর্নির্মাণ করা হয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়ে অনুষ্ঠান উপভোগ করলেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։